শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمسلمين تضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 29 অক্টোবর, 14 কার্তিক এবং ফার্সি 7 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদরফাইভ স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বল দিক বা অ্যাকিলিস হিল হল স্থল হামলা। স্থলযুদ্ধে ইসরায়েলের বারবার ব্যর্থতার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে যানজটের কারণে ঢাকা পরিণত হয়েছে বিশ্বের শীর্ষ ধীর গতির শহরে। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে কর্মঘণ্টা ও জ্বালানির অপচয় হচ্ছে, বায়ু দূষণও বাড়ছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে সোনালী সময় শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে হজরত ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাব সংক্রান্ত নতুন ধারাবাহিক অনুষ্ঠান শেষ ত্রাণকর্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজা উপত্যকায় স্থল হামলা চালাতে যাওয়া ইসরায়েলি সাজু আজানে হামাসের হামলা। 14 ইহুদিবাদী সেনাকে হত্যার দাবি করল কাসাম ব্রিগেড। গাজা উপত্যকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ধারণার চেয়ে অনেক বড় পরাজয়ের মুখোমুখি হবে দখলদার বাহিনী, হামাস মুখপাত্রের হুঁশিয়ারি। গাজায় স্থল অভিযানে ইসরায়েলের ব্যর্থতাকে প্রতিরোধ যোদ্ধাদের আলাক্সা তুফান অভিযানের দ্বিতীয় সাফল্য বলে ইরানের প্রেসিডেন্টের মন্তব্য। এবং বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারাদেশে বিএনপি ঘোষিত হরতাল ঢিলে ঢালাভাবে পালিত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গ্রেফতার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে ঢুকে পড়া ইসরায়েলের একটি সাজু আজান ধ্বংস করার দাবি করেছে। ওই জানে 14 জন ইসরায়েলি সেনা ছিল বলেও দাবি করেছে হামাস। হামাস পরিচালিত আল আকসা টেলিভিশনে ওই সাজু আজানটি ধ্বংস করার ভিডিও চিত্র সম্প্রচার করা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে ইসরায়েলের কয়েকটি সাজু আজান সারিবদ্ধভাবে সামনে এগিয়ে যাচ্ছে। এ সময় আল কাসাম ব্রিগেডের নিক্ষিপ্ত একটি গাইডেড ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বখরের একেবারে সামনের যানটিকে আঘাত করে এবং সেটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়। ইসরায়েলি সেনারা বারবার গাজায় ঢুকে কেন বেরিয়ে যাচ্ছে তা আল কাসাম ব্রিগেডের এই ভিডিও ফুটেজে সুস্পষ্ট হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শনিবার বলেছেন গাজার অভিযান হবে অত্যন্ত কঠিন ও দীর্ঘ। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যতটা আশঙ্কা করছেন তার চেয়ে তাদের পরাজয় হবে অনেক বড়। একই সঙ্গে তিনি গাজা ইসরায়েলি স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। নেতানিয়াহু গাজা ইহুদিবাদী বাহিনীর স্থল অভিযানের দ্বিতীয় ধাপ ঘোষণা করার পর আবু ওবায়দা আল কাসাম ব্রিগেডের পক্ষে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা এখনও তার জন্য অপেক্ষা করছি। আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে আমরা তার স্বাদ মিটিয়ে দেব। তিনি যা প্রত্যাশা করেন বা ভয় করেন তার চেয়েও বড় পরাজয় দেখবেন নেতানিয়াহু। আল কাসাম মুখপাত্র অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তার অভাবের জন্য আরব দেশগুলোর কঠোর সমালোচনা করেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ব্যর্থতা ছিল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর আল আকসা তুফান অভিযানের দ্বিতীয় বিজয়। শনিবার আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয় এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে প্রেসিডেন্ট রাইসি তার সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আল আকসা তুফান অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনারা হামাসের বিরুদ্ধে প্রকৃত কোনো বিজয় অর্জন করতে পারেনি এবং এটি দখলদার সেনাদের জন্য একটি কৌশলগত ব্যর্থতা। সাক্ষাৎকারে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের পাশবিক হামলার প্রতি আমেরিকার নিঃশর্ত সমর্থনের তীব্র নিন্দা জানিয়ে রাইসি বলেন, মার্কিন সরকার যখন ইহুদিবাদী সরকারকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তখন ওয়াশিংটন আমাদেরকে হাত পা গুটিয়ে বসে থাকার আহ্বান জানাচ্ছে, যা অগ্রহণযোগ্য। গাজায় ফিলিস্তিনিদের ঘর বাড়ি ধ্বংস করতে বাংকার বিধ্বংসী বোমার সাহায্যে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, গাজায় বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করার কারণে বিভিন্ন ভবন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, এতে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে। এ ধরনের বোমা সাধারণত বাংকার সহ সামরিক স্থাপনা ধ্বংসের কাজে ব্যবহার করা হয়। ইসরায়েলি বোমা হামলায় গাজার বিশাল বিশাল ভবনের মধ্যে মাটির সঙ্গে মিশে গেছে। অন্তত 1,000-এর বেশি লাশ এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। টানা 23 দিন ধরে ফিলিস্তিনের গাজার নিরস্ত্র ও অসহায় মানুষদের উপর বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার শক্তি। ইসরায়েলি হামলায় গাজায় পর্যন্ত শহীদ ফিলিস্তিনির সংখ্যা 8,000 ছাড়িয়ে গেছে। আজও বিমানের সাহায্যে গাজার বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে। এ কারণে প্রতি মুহূর্তেই এখন শহীদের সংখ্যা বাড়ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে বিএনপি ডাকা সকাল সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের দিন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিএনপির ডাকে সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রাজধানী ঢাকায় যানবাহন অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম ছিল। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। রাজধানী ঢাকার বাইরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও প্রভাব পড়েছে হরতালের। সারাদেশেই হরতাল পালন করেছে বিএনপি সহ জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ রোববার সকালে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন জানিয়েছেন, ডিবির গুলশান বিভাগ মির্জা ফখরুলকে আটক করেছে। তাকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে।
এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং একটি পরিকল্পিত ঘটনা, এবং এই পরিকল্পনার সঙ্গে বিএনপি নামক দলটির সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রত্যেকেই এই ঘটনার সঙ্গে জড়িত।
গতকাল শনিবার দলীয় কার্যালয়ের সামনে সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের এক সদস্য, যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। এদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশকে হত্যার উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 849 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে ঢাকার মহাসমাবেশে পুলিশি বাধা ও কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত টানা 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচির মধ্যে সড়ক, রেল ও নৌপথ অন্তর্ভুক্ত থাকবে বলে তিনি জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিপিআইএম এবং সিপিআই। দল দুটি বলেছে, ভারত সরকারের এ অবস্থান দেশবাসীকে স্তম্ভিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের রাজধানী দিল্লিতে সিপিএম নেতারা ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ রোববার এক প্রতিবাদ সভায় বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালিয়ে গণহত্যা হচ্ছে, অবিলম্বে আগ্রাসন বন্ধ করতে হবে। বিক্ষোভ সভায় অংশগ্রহণ করেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরো, কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং বহু দলীয় কর্মী সমর্থকরা। সিপিআইএম দাবি করেছে, গাজায় সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে হবে, আইন এবং মানবতাবিধি মানতে হবে ইসরায়েলকে, রাষ্ট্রসংঘকে দুই রাষ্ট্রসূত্র প্রয়োগ করতে হবে। এবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন বলেছেন, আমরা এখানে ফিলিস্তিনি জনগণের সমর্থন করতে, তাদের বিরুদ্ধে চলমান অমানবিক গণহত্যার প্রতিবাদ জানাতে এসেছি। তাদের ভূমির জন্য লড়াইরত ফিলিস্তিনি জনগণের সাথে ভারত সরকার সংহতির নীতি স্পষ্ট লঙ্ঘন করে ইসরায়েলকে সমর্থন করছে। এটা সত্যি মর্মান্তিক যে সরকার ইসরায়েল ও আমেরিকাকে সমর্থন করতে জাতিসংঘের প্রস্তাবের আলোচনা থেকে দূরে থাকার পর্যায়ে চলে গেছে। সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি বলেছেন, এ পর্যন্ত 8,000-এরও বেশি লোক নিহত হয়েছে, শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে, এই বর্বরতা বন্ধ করতে হবে। তিনি বলেন, এ পর্যন্ত পরিসংখ্যানে প্রকাশ 8,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে, সব যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে, ধ্বংসস্তূপের নিচে কত লাশ চাপা পড়েছে এটা কেবল একটি অনুমান মাত্র, এটা অমানবিক বর্বরতা, এটি অবশ্যই বন্ধ করতে হবে, মানবতার জন্য জাতিসংঘের আবেদন বাস্তবায়ন করতে হবে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে ভারত বিরত থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিপিআইএম এবং সিপিআই। একই সঙ্গে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবও ভারতের অবস্থানের সমালোচনা করে বলেছেন, কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে খেলা বন্ধ করা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনাওয়ার জানিয়েছেন, তার সংগঠন তাৎক্ষণিকভাবে বন্দী বিনিময় করার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল তা আটকে রেখেছে। সিনাওয়ার বলেন, আমি বন্দী বিনিময়ের ক্ষেত্রে কাজ করা সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোকে দখলদারদের কারাগারে আটক পুরুষ ও নারী বন্দীদের নামের তালিকা প্রস্তুত করার আহ্বান জানাচ্ছি। গত 7 অক্টোবর হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা অপারেশন আলাক্সা তুফান অভিযানের সময় প্রায় 250 ইসরায়েলি সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীকে বন্দী করে। অভিযানের পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, বন্দীদের মধ্যে 200 জন তাদের হাতে আটক রয়েছে, বাকিদের অন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর কাছে রাখা হয়েছে। ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত 7 অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আলাক্সা তুফান অভিযান প্রতিহত করতে ভয়াবহ ব্যর্থতার কথা স্বীকার করেছেন। হামাসের ওই অভিযানের পর শনিবার প্রথমবারের মতো তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ব্যর্থতা স্বীকার করেন। তবে ব্যক্তিগতভাবে ব্যর্থতার দায় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষ হলে আমরা সবাই কিছু কঠিন প্রশ্নের সম্মুখীন হব, সেখানে আমিও থাকব। আমরা একটি ভয়াবহ ব্যর্থতার সম্মুখীন হয়েছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই ব্যর্থতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে, কোনো একটি দিকও বাদ রাখা হবে না। বিশ্বের সবচেয়ে চৌকস সেনাবাহিনীর দাবিদার দখলদার ইসরায়েল গত 7 অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি বড় ধরনের অভিযান ঠেকাতে মারাত্মকভাবে ব্যর্থ হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব বলেছে, এই অনুপ্রবেশ মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর হতে পারে। ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমে স্থল নিউ ইয়র্ক টাইমসকে একথা বলেছেন। তিনি বলেন, গত সপ্তাহে রিয়াদে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক হয় এবং সে সময় তিনি সতর্ক করেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বল দিক হল স্থল হামলা। যতবারই তারা চেষ্টা করেছে ততবারই ব্যর্থ হয়েছে। তাদের ওই সামরিক ব্যর্থতার খেসারত দিচ্ছে গাজার মজলুম জনগোষ্ঠী। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
গাজায় ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের 23তম দিন আজ। এই সময়ের মধ্যে বেশ কিছু লক্ষণীয় বিষয় আলোচনার দাবি রাখে। প্রথমত, গাজায় ইসরায়েলি স্থল অভিযান ব্যর্থ হয়েছে। উল্টো ইহুদিবাদী সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এমনকি ইসরায়েলি পদস্থ এক সামরিক কমান্ডার হামাস বাহিনীর হাতে বন্দী হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয়ত, এই ঘটনায় আবারও প্রমাণিত হল গাজা যুদ্ধে ইহুদিবাদী শাসকের সবচেয়ে বড় একিলিস হিল হল স্থল হামলা। ইহুদিবাদী ইসরায়েল প্রথম থেকেই স্থল অভিযানের ব্যর্থতার বিষয়ে সচেতন ছিল। সে কারণেই আল আকসা তুফান অভিযানে পরাজয়ের প্রতিশোধ নিতে ইসরায়েল গত 22 দিনে গাজার বেসামরিক নাগরিকদের উপর নির্বিচার বিমান হামলাকে অগ্রাধিকার দিয়েছে। ইসরায়েল ভারী যন্ত্রপাতির জন্য গাজায় জ্বালানি প্রবেশে বাধা দেওয়ার কারণে সময়মতো গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করা যায়নি। পরিস্থিতি পর্যালোচনায় সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং একটি মানবিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার পথেও বাধা দিচ্ছে। কাতারের মধ্যস্থতায় বন্দী বিনিময় সংক্রান্ত আলোচনা সাফল্যের দ্বারপ্রান্তে ছিল, কিন্তু পরক্ষণেই ব্যর্থতার কারণে তা স্থগিত হয়ে যায়। এই প্রেক্ষাপটে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচ্য তা হল নেতানিয়াহুর বর্তমান মন্ত্রিসভা ইহুদিবাদী চরমপন্থীদের মাধ্যমে গঠিত। এলোপাথাড়ি হামলা চালিয়ে তাদেরই বেশ কয়েকজন বন্দী সেনাকে হত্যা করেছে তারা। এখন আবার মধ্যস্থতার পথে বাধা সৃষ্টি করে তাদের আরও বন্দী সেনাকে হত্যার ক্ষেত্র তৈরি করছে। তৃতীয় বিবেচ্য বিষয়টি হল গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল যুদ্ধ আইন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিধিবিধান থেকে শুরু করে মানবাধিকার কনভেনশন এমনকি সকল আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করেছে। জাতিসংঘের মতো বিশ্ব সংস্থার প্রস্তাবকেও তারা উপেক্ষা করেছে। গাজায় তারা মানবিক পরিস্থিতির উন্নয়নের জন্য কোনো ব্যবস্থাই নেয়নি, বরং স্থল অভিযান শুরু করে এবং বিমান হামলা জোরদার করে গাজাবাসীদের দুর্ভোগ তীব্রতর করেছে। সেখানে তারা ইন্টারনেট কেটে দিয়েছে যেন গাজা পরিস্থিতি সম্পর্কে কেউ জানতে না পারে এবং বিশ্বব্যাপী সমালোচনা থেকে যেন মুক্তি পায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইসরায়েলের অপরাধ যজ্ঞের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাণ্ড জ্ঞানহীন অবস্থান গ্রহণ। গাজা যুদ্ধের কারণ সম্পর্কে তাদের মিডিয়ার বিভ্রান্তিকর অপপ্রচারও গাজা পরিস্থিতির অবনতির আরেকটি কারণ, আর এইসব অপরাধের জন্য তাদের মদদদাতা সরকারগুলো সমানভাবে দায়ী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। তীব্র যানজটের কারণে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের শীর্ষ ধীরগতির শহরে পরিণত হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
যানজটের কারণে ঢাকা পরিণত হয়েছে বিশ্বের শীর্ষ ধীরগতির শহরে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে কর্মঘণ্টা ও জ্বালানির অপচয় হচ্ছে, বায়ু দূষণও বাড়ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক গবেষণায় ঢাকার বিষয়ে এমন তথ্য উঠে এসেছে। গবেষণার সূচকে ঢাকার পয়েন্ট 0.60, পরের অবস্থানে নাইজেরিয়ার লাগোস পয়েন্ট 0.52। গবেষণার তথ্য অনুযায়ী ঢাকা ছাড়াও বিশ্বের শীর্ষ ২০ ধীরগতির শহরের তালিকায় বাংলাদেশের ময়মনসিংহ ও চট্টগ্রামের নামও আছে। ২০২০ সালে বুয়েটের এক গবেষণা দেখা যায়, সড়কে ব্যস্ত সময়ে চলাচল করা যানবাহনের গড় গতি ছিল সাড়ে ৬ কিলোমিটার ঘণ্টায়। ২০২২ সালে এই গতি নেমে এসেছে প্রায় ৪.৮ কিলোমিটারে। উল্টোদিকে শারীরিকভাবে সুস্থ মানুষের হাঁটার গড় গতি প্রতি ঘণ্টায় এর চেয়েও বেশি, ফলে যানজটের নাকাল নগরবাসীর ক্ষুব্ধ হচ্ছেন প্রতিনিয়ত।
আমি এখন পর্যন্ত ২০ মিনিট ধরে সিগন্যালে আটকে আছি, মোহাম্মদপুর থেকে ১৫ মিনিট এসেছি, কিন্তু বিজয়শনীতে ২০ মিনিট ধরে এখানে একই জায়গাতে আটকে আছি।
বাসে আধা ঘন্টা জ্যাম লাগে, বুঝেছে ৮টাতে আসলে আসে ভালো আছে।
কেউ যদি কারণ বাজার যেতে চায় তাহলে ফার্ম গেট নেমে টোটালি হেঁটে,
আমরা যেহেতু স্টুডেন্ট আমাদের জন্য অনেক অসুবিধা হয়, একটা থেকে একটা জায়গা থেকে আরেক জায়গাতে গেলে সময় যে একটা ব্যাপারটা থাকে ওটার জন্য অনেক
এ প্রসঙ্গে বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান বলেন,
পিক আওয়ারে যেহেতু যানবাহনের সংখ্যা অনেক বেড়ে যায়, তো তখন আমরা মানদণ্ডে বলি যে কোনো অবস্থায় গতি যেন হাঁটার গতির বেগে নিচে না চলে যায়। যদি নিচে চলে যায় তাহলে আসলে যানবাহন ব্যবহার করার কোনো যৌক্তিকতা থাকে না। দুঃখজনক যে আমাদের ঢাকা শহরের এখন গড় গতিবেগ, হাঁটার যে গড় গতিবেগ আছে তার চেয়ে অনেকাংশে নেমে গেছে।
আর যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হক মনে করেন, রাজধানী ঢাকার ধারণ ক্ষমতার চেয়ে পরিবহনের পরিমাণ এবং অনুমোদন বেশি দেওয়া এই সংকট সৃষ্টি হচ্ছে বারংবার।
গণপরিবহনের যে সুশৃঙ্খল ভাবে থাকার কথা বিশৃঙ্খলা রেখেই দিয়েছি। আবেদন সৃষ্টি করার জন্য বাস রুট ফ্র্যাঞ্চাইজ করব, ব্যবহারযোগ্য করার জন্য তার দুই পাশে যে সাংঘর্ষিক কন্ডিশন থাকে, পার্কিং অ্যাক্টিভিটি, ভেন্ডার অ্যাক্টিভিটি, এগুলিকে আমাকে পরিষ্কার করতে হবে ২৪/৭, ৩৬৫ ডে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা সোনালি সময়।
সোনালী সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের ২৫তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বর্তমান যুগে যুব সমাজ, বিশেষ করে মুসলিম বিশ্বের যুব সমাজ ব্যাপক মাত্রায় সাংস্কৃতিক আগ্রাসনের শিকার। অভিভাবক ও বয়স্কদের উদাসীনতা এ আগ্রাসনের প্রভাবকে দিনকে দিন করছে তীব্রতর। বিপুল সংখ্যক সাধারণ মানুষ তার নিজের বা সন্তানদের শরীরের জন্য উপযুক্ত খাদ্য গ্রহণকে গুরুত্ব দিলেও মনের খাদ্য বা আত্মার খাদ্যগুলো দূষণমুক্ত বা পবিত্র কিনা সে বিষয়ে মোটেই তেমনটা সচেতন নন। দৈনিক মূল্যবোধের মারাত্মক অবক্ষয় ও জীবনের নানা ক্ষেত্রে দুর্নীতি আর অনাচারের অন্যতম বড় কারণ হল সাংস্কৃতিক আগ্রাসন। সমাজের সব শ্রেণীর মানুষ সহ যুব সমাজের উদ্দেশ্যে প্রতিনিয়ত নানা ধরনের অযৌক্তিক ও অসত্য তথ্য আর চিন্তাধারার বোমাবর্ষণে ব্যবহার করা হচ্ছে নিত্য নতুন তথ্য প্রযুক্তি ও মিডিয়া। তবে এইসব মিডিয়ার মাধ্যমে চালানো সাংস্কৃতিক আগ্রাসন যুব সমাজকে খুব বেশি মাত্রায় বিপদগামী করছে। আর একটি দেশের যুব সমাজ যদি বিভ্রান্ত হয় তাহলে সে জাতির উন্নতি ও সৌভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। মুসলিম দেশগুলোকে পিছিয়ে রাখার জন্য পশ্চিমা শক্তিগুলো সহ ইসলামের শত্রুরা তাই দেশে দেশে জোরদার করেছে সাংস্কৃতিক আগ্রাসন।
সাংস্কৃতিক আগ্রাসন সফল হলে একটি জাতি হারিয়ে ফেলে তার আত্মপরিচিতি ও মর্যাদা, ফলে ওই জাতির লোকদের মন মগজ ওই আগ্রাসী জাতির শোষণ ও লুণ্ঠনের বিরুদ্ধে আর সক্রিয় থাকে না। ভারত উপমহাদেশের কথায় ধরা যাক, এ অঞ্চলে ইংরেজ উপনিবেশবাদীদের মাধ্যমে প্রচলিত কথিত আধুনিক শিক্ষা ব্যবস্থা তথা পশ্চিমা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে প্রায় 200 বৎসর আগে লর্ড ম্যাকলে বলেছিলেন, আমরা জানি যে একদিন আমাদেরকে ভারতবর্ষ ত্যাগ করতে হবে এবং ভারতবর্ষ একসময় স্বাধীন হবে, কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভারতীয়দের মন মগজকে এমনভাবে ধুলাই করে যাব যে তাতে তাদের কালো বা বাদামি চামড়া আমাদের মতো সাদা না হলেও তারা আমাদের মতোই আচার আচরণ বা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে উঠবে, ফলে তাদেরকে দিয়েই আমাদের স্বার্থ হাসিলের কাজ অব্যাহত থাকবে। অর্থাৎ ভাষা ও শিক্ষাও সাংস্কৃতিক আগ্রাসনের তথা শোষণের অন্যতম প্রধান মাধ্যম।
ইংরেজ উপনিবেশবাদীরা অধিকৃত অঞ্চলে তাদের প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জনগণের মধ্যে পাশ্চাত্য প্রেম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মুসলমানদের মাদ্রাসার সিলেবাসের মধ্যেও তারা কথিত শ্রেষ্ঠ সভ্যতা হিসেবে পশ্চিমা সভ্যতার গুণগান তুলে ধরার চেষ্টা করেছে। ইউরোপীয় উপনিবেশবাদী শক্তিগুলো একই ধরনের কাজ করেছে এশিয়া ও আফ্রিকার নানা অঞ্চলে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
নব্য উপনিবেশবাদী শক্তিগুলো এখন সরাসরি দেশ দখল করে জাতিগুলোর উপর তাদের কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার কৌশলকে খুব একটা আর ব্যবহার করে না, বরং তারা প্রচার যুদ্ধ ও সাংস্কৃতিক আগ্রাসনের মতো কোমল যুদ্ধের মাধ্যমেই দেশগুলোর মানুষের মনোজগতের উপর উপনিবেশ প্রতিষ্ঠার চেষ্টাকে বেশি গুরুত্ব দেয়। পশ্চিমাদের প্রভাবিত শিক্ষা ব্যবস্থার কল্যাণে উন্নয়নশীল বা দরিদ্র দেশগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে পশ্চিমাপন্থী বা পাশ্চাত্য পূজারী তৈরির কারখানা, আর এসব হামলার প্রথম শিকারী হয় যুব সমাজ। ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে সাংস্কৃতিক আগ্রাসন হল কোনো একটি রাজনৈতিক বা অর্থনৈতিক কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর রাজনৈতিক বা অর্থনৈতিক লক্ষ্যগুলো হাসিলের জন্য এবং কোনো একটি জাতিকে নতজানু করার জন্য ওই জাতির সাংস্কৃতিক ভিত্তিগুলোর উপর আঘাত হানা। এসব গোষ্ঠী টার্গেটকৃত জাতির মধ্যে তাদের পছন্দের নতুন নতুন কিছু ধারণা বা সংস্কৃতি ছড়িয়ে দেয়, যাতে এইসব সংস্কৃতি বা ধারণাগুলো স্থানীয়দের সংস্কৃতির জায়গা দখল করে নেয়, আর এ লক্ষ্যে বল প্রয়োগও করা হয়। ভুল সংস্কৃতি, অনাচার ও নৈরাজ্যের মাধ্যমে যুব সমাজকে স্থানীয় সমাজের সংস্কৃতির বিরোধী করে তোলায় তাদের উদ্দেশ্য, আর এ লক্ষ্যে পরিচালিত শত্রুদের কাজগুলোই হল সাংস্কৃতিক আগ্রাসন।
ইরানের সর্বোচ্চ নেতার মতে পশ্চিমারা কেবল সাংস্কৃতিক আগ্রাসনই চালাচ্ছে না, তারা কখনো কখনো সাংস্কৃতিক হত্যাযজ্ঞ, সাংস্কৃতিক লুণ্ঠন বা দস্যুবৃত্তি ও সাংস্কৃতিক গণহত্যাও চালাচ্ছে। অনভিজ্ঞ যুব সমাজ পশ্চিমাদের সাংস্কৃতিক আগ্রাসনের কারণে অনেক সময় সত্য ও মিথ্যার স্বরূপ বুঝতে ব্যর্থ হচ্ছে বা এ বিষয়ে গোলক ধাঁধার শিকার হচ্ছে, আর এ থেকে বোঝা যায় যুব সমাজে সাংস্কৃতিক আগ্রাসনের সবচেয়ে বড় শিকার। তাই যুব সমাজের মধ্যে খোদাভীতি বা তাকওয়ার প্রসার জরুরি, যাতে তারা বিভ্রান্ত নেতাদের অনুসারী না হয়। নিজ জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ধারণা না থাকলেও মানুষ সহজেই বিজাতীয়দের সাংস্কৃতিক আগ্রাসনের কাছে নতজান হয়। মুসলিম জাতিগুলো রয়েছে নিজস্ব উন্নত সভ্যতা ও সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান ও রাষ্ট্রীয় অনেক গৌরবের অধিকারী ছিলেন মুসলমানরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আহলে বাইতের কাছ থেকেও মুসলিম সমাজ পেয়েছে জ্ঞানের এক ব্যাপক সম্পদ। যদি তাঁদের রেখে যাওয়া জ্ঞানগুলো তুলে ধরা হয় তাহলে বিশ্বের সবাই হয়ে পড়বেন এই নিষ্পাপ ইমামগণের অনুসারী। সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলার আরেকটি বড় পন্থা হল পবিত্র কোরআনের অনুসরণ।
পবিত্র কোরআন অতীত জাতিগুলোর বিচ্যুতি ও সত্য ইতিহাস তুলে ধরে, তবে যুব সমাজের কাছে তাদের পছন্দনীয় পরিবেশে সত্যগুলোকে তুলে ধরার উদ্যোগ নিতে হবে। এজন্য চলচ্চিত্র সহ নানা নতুন মিডিয়া ও প্রযুক্তিকেও কাজে লাগাতে হবে। সরাসরি সামরিক আগ্রাসন একটি জাতিকে জাগিয়ে তুললেও সাংস্কৃতিক আগ্রাসন একটি জাতিকে হতাশ বা নিষ্ক্রিয় করে দেয়। দ্বিতীয় পন্থা হচ্ছে নীরব লুণ্ঠনের মতো। প্রকাশ্য আগ্রাসনের লক্ষ্য হয় ভূমি, আর সাংস্কৃতিক আগ্রাসনের লক্ষ্য হয় নৈতিকতা ও ধর্ম। তাই যুব সমাজকে এইসব বিষয়ে সচেতন হতে হবে এবং তাদেরকে গড়ে তুলতে হবে প্রকৃত খোদা বিশ্বাসী হিসেবে এবং নিজস্ব সংস্কৃতির প্রতি আত্মবিশ্বাসী হিসেবে। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই। কথা হবে আবারও আগামী আসরে। আশা করছি তখনও আপনাদের সঙ্গ দিতে ভুলবেন না।
সোনালী সময় অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। 29 অক্টোবর রোববার ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সংক্রান্ত খবর ও প্রতিবেদন বিশেষ গুরুত্ব দিয়ে আজও প্রকাশিত হয়েছে। তবে ভারতের বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর দুটো খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে ঢাকার পত্রপত্রিকার শিরোনাম, গাজায় স্থল অভিযান নিয়ে ইসরায়েলকে সতর্ক করল সৌদি আরব। দৈনিক যুগান্তর, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি যা বলল ইইউ। দৈনিক কালের কণ্ঠ, বিএনপি পুলিশ সংঘর্ষ, পুলিশ সদস্য নিহতের ঘটনায় দুজন গ্রেফতার। দৈনিক ইত্তেফাক, সারাদেশে বিএনপি জামাতের 500+ নেতাকর্মী আটক। দৈনিক প্রথম আলো, দেশকে সামনের দিকে নিতে যা যা করার আমরা করে যাচ্ছি প্রধানমন্ত্রী। দৈনিক মানব জমিন, কলকাতার পত্রপত্রিকার শিরোনাম, রেশন বন্টনের দুর্নীতির টাকা মুখ্যমন্ত্রীর কাছে গেছে, অভিযোগ শুভেন্দুর, তীব্র প্রতিবাদ তৃণমূলের। দৈনিক আজকাল, ক্রিকেট বিশ্বকাপের মধ্যে কেরলে বিস্ফোরণ, দিল্লি মুম্বাইতে জারি হাই অ্যালার্ট। দৈনিক সংবাদ প্রতিদিন, খবর করতে গিয়ে ইহুদি হামলায় নিহত 25 সাংবাদিক, রিপোর্টার্সদের সুরক্ষা দেওয়া সম্ভব নয়, বার্তা ইসরায়েলের। দৈনিক পূবের কলম। এবার বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে দুটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, 28 অক্টোবরের সমাবেশে হামলা, গ্রেফতার ও পণ্য করার প্রতিবাদে সারা দেশে হরতাল চলছে। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া শনিবারের সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কিভাবে দেখছেন এসব ঘটনা?
আপনাকে ধন্যবাদ। গতকাল শনিবার 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ছিল। এই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক উত্তেজনা ছিল, নানা রকমের জল্পনা কল্পনা ছিল। অনেকের ভেতরেই এই আশঙ্কা ছিল যে বড় রকমের সংঘর্ষ হতে পারে, কারণ বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এভাবেই বলা হয়েছিল যে যদি সমাবেশ শান্তিপূর্ণ না হয় তাহলে তারা শক্তি প্রয়োগে তা মোকাবেলা করবে। এছাড়া বিএনপির পক্ষ থেকে এই সমাবেশের জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিল তাতে অনেকের ভেতরে এরকম একটা ধারণা তৈরি হয়েছিল যে এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপি হয়তো আন্দোলনের নতুন একটি পর্যায়ে যাবে, এমনকি ঢাকায় তারা হয়তো এই সমাবেশ থেকে বড় ধরনের অবস্থান কর্মসূচি কিংবা অবরোধের মতো কর্মসূচিতেও যেতে পারে। তো আমরা দেখলাম যে বিএনপির সমাবেশকে বিশেষ করে টার্গেট করা হলো এবং সেখানে বিভিন্নভাবে সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এই সংঘর্ষ কারা কীভাবে সৃষ্টি করেছে এবং কারা এর জন্য প্রথমত এবং প্রধানত দায়ী, এ নিয়ে নিশ্চয়ই তদন্ত হবে এবং তদন্ত হয়তো বেরিয়ে আসবে, কিন্তু এখনই কাউকে সুনির্দিষ্টভাবে আমরা দায়ী করতে না পারলেও একথা বলতে পারছি এই সমাবেশ শেষ পর্যন্ত আর শান্তিপূর্ণ থাকেনি, সমাবেশকে শান্তিপূর্ণভাবে শেষ করতে দেওয়া হয়নি এবং বিএনপি যে টার্গেট নিয়েছিল সেই টার্গেটে পৌঁছাতে পারেনি। আন্দোলনের নতুন পর্যায়ে যাওয়ার যে একটা সুযোগ তৈরি করতে চেয়েছিল এই সমাবেশের মধ্য দিয়ে সেটি খুব সহজ হয়নি। গতকাল সমাবেশে হামলার প্রতিবাদে বিএনপি আজকে সারা দেশে হরতাল পালন করছে এবং এরই মধ্যে আপনি ঠিকই বলেছেন মির্জা ফখরুল সহ বহু সংখ্যক নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজকে যে নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ হচ্ছে, যে রাজনৈতিক টানাপোড়েন উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এসবই আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল এবং শাসক শ্রেণীর চরম ব্যর্থতার ফল।
জনাব সিরাজুল ইসলাম, গাজা থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযান ঠেকাতে ভয়াবহ ব্যর্থতার কথা স্বীকার করেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন হচ্ছে, তিনি কেন এই সত্য মেনে নিলেন?
জি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন এই কারণে, বা এই সত্য মেনে নিয়েছেন এই কারণে যে এটি দিবালোকের মতো পরিষ্কার, এখানে আর ঢাকার কোনো সুযোগ ছিল না। যদি ঢাকার সুযোগ থাকতো তাহলে ঢেকেই দিতেন। ইসরায়েলের ভেতরে যে বহু সংখ্যক ইহুদিবাদী সেনা নিহত হয়েছে, তাদের বড় বড় কর্মকর্তা নিহত হয়েছে এবং অবৈধ বসতি স্থাপনকারী নিহত হয়েছে, একথা দিনের আলোর মতো পরিষ্কার। এবং ইসরায়েলের এত বড় নিরাপত্তা ব্যবস্থা, এত প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত সবকিছু ভেদ করে ঢুকে পড়েছে এবং বিনা বাধায় সমুদ্রের জোয়ারের মতো, এই যে ঢুকে পড়াটা এ আর গোপন করার মতো কোনো অবস্থা নেই। এবং ফ্যাক্ট হচ্ছে যে এই যে ঢুকে পড়লো, ঢুকে পড়ে হামাস সেখানে প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে, অভিযান চালিয়েছে এবং বহু সংখ্যক সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিকে ধরে নিয়ে গেছে গাজায়, এটি ইসরায়েলের প্রশাসনের সামগ্রিকভাবে নেতানিয়াহু প্রশাসনের চরম ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে ইসরায়েলের জনগণের কাছে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, তার সরকার প্রশ্নের মুখে পড়েছে এবং আমি বিশ্বাস করি যে নেতানিয়াহুকে এমনকি তার পুরো সরকারকে হয়তো পদত্যাগ করতে হবে, ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং এই ব্যাপারে হয়তো কেউ কেউ ইসরায়েলের বিচারের মুখেও পড়তে পারে। সবকিছু মিলে এখন নেতানিয়াহুর সামনে সবচেয়ে সহজ পথ হচ্ছে সত্যকে মেনে নেওয়া এবং গাজায় যে ব্যাপক গণহত্যা চালাচ্ছে এই গণহত্যার মূল কারণ হচ্ছে যে এই যে ব্যর্থতা তা ঢাকার চেষ্টা করা এবং নেতানিয়াহুর ভাবমূর্তি বা ভাবমর্যাদা রক্ষা করা এবং তার মুখ বাঁচানোর চেষ্টা করা। কিন্তু যত যাই কিছু করুক না কেন, কোনোভাবেই ইসরায়েলি যে একটা মিথ তৈরি করা ছিল যে তাদের সেনারা অজেয়, তাদের সেনাদের বিরুদ্ধে কারোর কোনো অভিযান করার, অভিযান পরিচালনার কোনো সুযোগ নেই, সেগুলো ভাঙা পড়েছে, সেগুলো ব্যর্থ প্রমাণিত হয়েছে এবং গাজার সামনে ফিলিস্তিনিদের সামনে নতুন পথ তৈরি করে দিয়েছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, দেশে ক্রিকেট বিশ্বকাপ চলছে, বিভিন্ন দেশের খেলোয়াড় কোচ সাপোর্ট স্টাফদের পাশাপাশি বিদেশি সমর্থকরাও রয়েছেন ভারতে। তখন কেরলে একটি ধর্মীয় অনুষ্ঠানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে দিল্লি এবং মুম্বাইয়ের নিরাপত্তা জোরদার করা হলো। উল্লেখ্য, দুই শহরেই বিশ্বকাপের ম্যাচ রয়েছে। এছাড়াও উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নিল প্রশাসন। রোববার সকালে কেরলের কালামাসিরি এলাকার একটি কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণ হয়। ধর্মীয় অনুষ্ঠানে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটে, যার ফলে মৃত্যু হয়েছে একজনের, জখম হয়েছেন 36 জন, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। কেরল পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে NIA। ঘটনার সঙ্গে জঙ্গি যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। দৈনিক আজকাল লিখেছে, রাজ্যে রেশন বন্টনের দুর্নীতি নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের দিকে আঙুল তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য বিজেপির সদর দপ্তরে বসে তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর আমরা মনে করি তিনি সামনে ছিলেন, তার তোলা অর্থ মুখ্যমন্ত্রী এবং শাসক দলের কাছে গেছে, মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া এই হাজার হাজার কোটির দুর্নীতি সম্ভব ছিল না। দিনভর তল্লাশির পর বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক তার 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার সকালে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে দুর্নীতির অভিযোগে এর আগে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ অন্যান্য তৃণমূল নেতাদের নাম উল্লেখ করে শুভেন্দু লেখেন, এরপর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে। শ্রোতা বন্ধুর কথাবার্তা আজকের আসর এখানেই কুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন সংক্রান্ত ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এ আলোচনার শেষ পর্যন্ত আমাদের সঙ্গ কামনা করছি।
আসছেন ত্রাণকর্তা, মন বলল সে আনন্দের বার্তা, পাচ্ছি সুবাস পবিত্র দেহের, শোনো স্নিগ্ধ মিষ্টি হাসির ধ্বনি তাদের। ঈসা ও মাহদির আগমনী বার্তা, বিরহ বেদনায় কেদনা আর করোনা হাহাকার ফাল, খুলে দেখো আসছেন মুক্তির কর্ণধার, মজলুম আর বঞ্চিতের ত্রাণকর্তা। গত পর্বে আমরা বলেছিলাম মানবজাতি একজন সৎ ও শক্তিশালী বৈশ্বিক ত্রাণকর্তার আগমনের প্রত্যাশা করছে, যাতে মানবীয় অবস্থা প্রত্যাশিত পর্যায়ে উন্নত হয়। আর এ ধরনের প্রত্যাশা মানুষের সহজাত প্রকৃতিরই দাবি। মানুষের সহজাত প্রত্যাশাগুলোর অন্যতম হল জুলুম ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা। মানব জাতি তার সৃষ্টির সূচনা থেকে যুগ যুগ ধরে ন্যায় বিচারের দাবিতে সংগ্রাম করেছে। যুগে যুগে বলদর্পী শোষক চক্র ও ক্ষুধাদ্রোহী জালিম শক্তিগুলো গায়ের রং, ভাষা, ধর্ম ও বংশ ইত্যাদির ভিত্তিতে সমাজে প্রতিষ্ঠা করেছে বৈষম্য। শ্রেষ্ঠত্বের মিথ্যা দাবি তোলে তারা সমাজের দুর্বল শ্রেণী ও সাধারণ জনগণের অধিকার করেছে অহরণ। তারা কখনো কখনো বহু মানুষকে করেছে দাস ও অনেক মানুষকে করেছে হত্যা। এভাবে সমাজের বেশিরভাগ মানুষকে দারিদ্র ও বঞ্চনার মধ্যে রেখে অল্প সংখ্যক লোক সম্পদের পাহাড় গড়েছে এবং অধিকারী হয়েছে বাহ্যিক সম্মানের।
বর্তমান বিশ্বেও বঞ্চনা ও বৈষম্য দেখা যায়। কোনো কোনো দেশ তাদের শক্তি ও প্রভাব খাটিয়ে প্রকাশ্যে লুট করছে অন্যান্য দেশের সম্পদ। লুণ্ঠন নির্বিঘ্ন করতে তারা দেশে দেশে ঘরোয়া সন্ত্রাস, বিভেদ আর হানাহানি ঘটাচ্ছে, ও জাতিতে জাতিতে লাগিয়ে দিচ্ছে যুদ্ধ। ফলে এইসব দেশ দিনকে দিন হচ্ছে দরিদ্রতর এবং হারাচ্ছে নিরাপত্তা। এ অবস্থায় মানুষের ন্যায় বিচারকামী প্রকৃতি এমন এক মহামানবের আবির্ভাবের প্রত্যাশা করছে, যিনি মানব সমাজ থেকে উচ্ছেদ করবেন ধনী ও দরিদ্রের, সাদা ও কালোর বৈষম্য এবং জাতিগত ও ধর্মীয় বৈষম্য সহ সব ধরনের বৈষম্য। এমন মহামানব সব ধরনের জুলুম, আগ্রাসন ও আবির্ভাবকে করবেন নির্মূল। আর এমন ন্যায় বিচারকামী মহামানবী হলেন মানব জাতির প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা। তাঁর বিশ্ব বিপ্লবের অন্যতম উদ্দেশ্যই হবে সব ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যাতে সবার জন্য বয়ে আনা যায় সমৃদ্ধি, শান্তি, মৈত্রী, একতা, স্বাধীনতা, প্রশান্তি ও সাম্য।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
সমাজের সর্বত্র ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে বন্ধ হবে মানুষের উপর মানুষের প্রভুত্ব এবং তারা স্বাধীনভাবে নিজের ও নিজ দেশ বা জাতির ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখতে সক্ষম হবেন। মানুষের পার্থিব ও আধ্যাত্মিক স্বাধীনতাও ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর নির্ভরশীল। শান্তি প্রতিষ্ঠারও পূর্ব শর্ত হল ন্যায় বিচার প্রতিষ্ঠা। প্রত্যেক জাতি যদি তার ন্যায্য অধিকার ভোগ করে ও তাতে সন্তুষ্ট থাকে, তাহলে যুদ্ধ ও আধিপত্যকামিতার কোনো অস্তিত্ব থাকত না। যুগে যুগে মানুষ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু অবিচার আজও দূর হয়নি। যুগে যুগে সংস্কারক বা চিন্তাবিদরাও শোষণ, বঞ্চনা ও বৈষম্য মুক্ত সমাজ গড়ার জন্য বিপ্লব করেছেন, কিন্তু এসব বিপ্লবের প্রায় সবই ব্যর্থ হয়েছে বা লক্ষ্যচ্যুত হয়েছে। আদর্শ রাষ্ট্র বা সমাজ গঠনের তত্ত্ব দিয়ে গেছেন নানা দার্শনিক বা চিন্তাবিদ, যেমন গ্রিসের প্লেটো, ইরানি মনীষী ফারাবি, ইতালির চিন্তাবিদ টমাস ক্যাম্পানেলা, জার্মান চিন্তাবিদ কার্ল মার্কস, ফরাসি কবি ও লেখক ভিক্টর হুগো প্রমুখ। কিন্তু তাদের আদর্শ রাষ্ট্র বা আদর্শ সমাজ বাস্তবায়ন হয়নি, কারণ বলদর্পী শক্তিগুলো জনগণের সুখ ও শান্তির যে কোনো সংস্কারকে তাদের স্বার্থের বিরোধী দেখতে পেয়ে সেসব বাস্তবায়নে বাধা দিয়েছে।
বর্তমান যুগের দিকে তাকালেও আমরা দেখতে পাই জ্ঞান বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি সত্ত্বেও বিশ্বে এখনো রয়ে গেছে ব্যাপক বৈষম্য। দারিদ্র, পরিবেশ দূষণ, চারিত্রিক মূল্যবোধের অবক্ষয়, শোষণ, যুদ্ধ আর অশান্তি, শোষণ আর লুণ্ঠন নিয়ে চলছে আধিপত্যকামী শক্তিগুলোর মধ্যে লড়াই ও প্রতিবন্ধকতা। কেবল দুই দুটি বিশ্বযুদ্ধে প্রায় 8 কোটি মানুষ নিহত হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন অঞ্চলে নানা যুদ্ধে মারা গেছে লাখ লাখ মানুষ, এবং কোনো কোনো অঞ্চলে এখনও যুদ্ধ অব্যাহত রয়েছে। বিশ্বের কয়েকটি বড় শক্তির হাতে এত বিপুল সংখ্যক পরমাণু অস্ত্র রয়েছে যে সেসব ব্যবহার করে পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা যাবে। বিশ্বের প্রায় 10% মানুষ নিরঙ্কুশ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, এবং তাদের অর্ধেক বসবাস করছে সাধারণ দারিদ্র সীমার নিচে।
মাত্র 26 জন ব্যক্তির কাছে রয়েছে বিশ্বের মোট অর্থ সম্পদের অর্ধেক। অথচ বিশ্বের প্রায় 90% মানুষ পৃথিবীর মাত্র 15% সম্পদের অধিকারী। বর্তমান বিশ্বে প্রচলিত নানা মতাদর্শ এইসব সংকট সমাধান করতে সক্ষম হয়নি। কমিউনিজম বা সমাজতন্ত্র খুব দ্রুত নিজের অকার্যকর অবস্থা তুলে ধরেছে এবং বৈষম্য দূর করার দাবি আর করতে পারছে না এই মতবাদ বেশ অনেক বছর ধরে। লিবারেলিজমও ব্যর্থ, কারণ বর্তমান বিশ্বের সংকটগুলোর জন্য লিবারেলিজমই দায়ী। এইসব সংকটের বিস্তার ঠেকাতে পারছে না কথিত উদারতাবাদ নামক এই মতবাদ। বিশ্বে নয়া প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের প্রশংসনীয় অগ্রগতি হওয়া সত্ত্বেও দারিদ্র, দুর্নীতি ও বৈষম্য সৃষ্ট ব্যথা বেদনা
কমতে পারছে না এইসব প্রযুক্তি ও জ্ঞানবিজ্ঞান, এবং প্রায়ই জ্ঞানবিজ্ঞানের নানা অপব্যবহার ঘটছে। ফলে এক শ্রেণীর মানুষ এইসব অসহনীয় সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে এই আশায় বুক বেঁধে আছেন যে এমন একজন বিশ্ব মহামানব বা সংস্কারক আসবেন যিনি অবসান ঘটাবেন সব বঞ্চনা ও বৈষম্যের, এবং ন্যায় বিচার, মানবতা ও জনকল্যাণ আর সমৃদ্ধিকে দান করবেন পূর্ণতা।
মোট কথা, বিশ্বের বিরাজমান নানা সংকটই একজন সর্বাত্মক সংস্কারকের আবির্ভাবের আশা জোরদার করে তুলেছে। এই মহামানব বলতর্পিতার দাপট ও প্রতাপকে করবেন চুরমার, তিনি উচ্ছেদ করবেন শির্ক ও অকপটতাকে শেকুরসহ, সব পাপী ও খোদাদ্রোহীকে তিনি নিশ্চিন্ন করবেন এবং বিভেদ ও অনৈক্যের সব শাখা প্রশাখাও কেটে দেবেন তিনি। সংকীর্ণ মনোভাব ও প্রবৃত্তি পূজার রোগগুলো তিনি সারিয়ে তুলবেন এবং অপবাদ ও মিথ্যাচারের ফাঁদগুলোও ধ্বংস করবেন তিনি। তিনি তথা ইমাম মাহদী আলাইহিস সালাম বিদ্রোহী ও উদ্ধত সীমালঙ্ঘনকারীদেরও করবেন নির্মূল। তো শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তার শীর্ষক প্রথম পর্বের আলোচনা এখানে শেষ করছি। একই বিষয়ে আমরা কথা বলবো এ অনুষ্ঠানের আগামী পর্বগুলোতে। আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব।
শেষ ত্রাণকর্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։